আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভেচ্ছা জানাচ্ছি আন্তর্জাতিক নারী দিবসে বিশ্বের সকল নারীদের প্রতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আজকের বাংলা অনুষ্ঠান। বাংলাদেশ এবং ভারতে এখন রাত হলেও এখানে ওয়াশিংটনে দুপুর। আজকে আমাদের অনুষ্ঠানে থাকছে ঢাকা থেকে নাসরিন হুদা বিথির রিপোর্ট।
বিশ্বের অন্যান্য দেশের মতো আজ বাংলাদেশেও পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস।
কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
সারা ভারত জুড়ে আজ নানাভাবে আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে।
আর এই আন্তর্জাতিক নারী দিবস সম্পর্কে বিশেষজ্ঞ মন্তব্য সহ রয়েছে আরেকটি রিপোর্ট।
যারা বলেন যে মেয়েদেরকে ক্লাস 3-4 বেশি পড়ানো উচিত নয়, পড়ালে তারা স্বামীর অবাধ্য হয়ে যায়, তাদের সঙ্গে তো যুদ্ধ এখনো বাকি রয়ে গেছে।
বিশ্ব সংবাদ সবার আগে।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। উত্তর কোরিয়ার সরকারি মাধ্যমগুলো আজ এই প্রথমবার স্বীকার করেছে যে তাদের নেতা কিম জং উন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে শীর্ষ বৈঠকটি ফলপ্রসূ হয়নি। তারা বলছে কোনো রকম সমঝোতা না হওয়ার জন্য জনগণ তাদের কথায় যুক্তরাষ্ট্রকেই দোষারোপ করছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা বলেছেন যে উত্তর কোরিয়া তার ক্ষেপণাস্ত্র কর্মসূচির অংশবিশেষ পুনরায় সক্রিয় করছে। এরকম সংবাদ সত্ত্বেও ট্রাম্প উত্তর কোরিয়ার সঙ্গে আরও আলোচনার জন্যে নিজেকে উন্মুক্ত রেখেছিলেন। উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সংবাদপত্রে দেওয়া এক মন্তব্যে রদং সিনমুন বলছেন দেশে এবং বিদেশে জনগণ যারা এই দ্বিতীয় শীর্ষ বৈঠক থেকে সফল ও ভালো ফলাফল আশা করেছিলেন তারা এখন আফসোস করছেন এবং কোনো রকম সমঝোতা ছাড়াই এই সম্মেলন শেষ হবার জন্যে যুক্তরাষ্ট্রকেই দোষারোপ করছেন। সংবাদপত্রটি জাপানের বিরুদ্ধে মারাত্মক সব বাগাড়ম্বর করেছে এবং পিয়ংইয়ং ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্কে যে তারা মরিয়া হয়ে হস্তক্ষেপ করছে আর এই শীর্ষ বৈঠক ব্যর্থ হওয়ায় জাপান যে আনন্দ প্রকাশ করছে সেসব কথাও তারা উল্লেখ করেন। এই শীর্ষ বৈঠক ব্যর্থ হয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের মিত্র দেশ জাপান পারমাণবিক কূটনীতির ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছে। মেক্সিকোর চিয়াপাস রাজ্যে একটি সড়ক দুর্ঘটনায় মধ্য আমেরিকা থেকে আসা অন্তত 25 জন দেশান্তরী মানুষের জীবনহানি ঘটেছে। এক বিবৃতিতে চিয়াপাসের সরকারি উকিল বলেছেন যে একটি অত্যন্ত ভারী মালবাহী ট্রাক রাস্তা থেকে সরে গিয়ে উল্টে পড়লে ওই ট্রাকে থাকা আরও 28 জন আহত হন। তিনি বলেন এই দুর্ঘটনা নিয়ে তদন্ত কাজ শুরু হয়েছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে যে 3 টনই ওই ট্রাকের চালক 50 জনেরও বেশি লোককে বহন করছিল। গতকাল বৃহস্পতিবার ভেনেজুয়েলা জুড়ে যে বিদ্যুৎ বিভ্রাট হয়েছিল তা আজও অব্যাহত আছে। দেশটির 23টি রাজ্যের অধিকাংশই এই বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হয়েছে। রাজধানী ক্যারাকাস, যেখানে তেমন কোনো বিদ্যুৎ বিভ্রাট ঘটে না, সেখানেও ব্যস্ত সময়ে কোনো বিদ্যুৎ সংযোগ ছিল না। সেই শহরের পাতাল রেল বন্ধ থাকায় এবং বাসের সংখ্যা খুব কম থাকায় বহু লোক কয়েক ঘন্টা ধরে হেঁটে বাড়ি পৌঁছেছেন। কর্মকর্তারা বলছেন গুড়ি ড্যামের জলবিদ্যুৎ কেন্দ্র, যা কিনা বিশ্বের অন্যতম বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র, সেখানে নাশকতামূলক কাজ করা হয়েছে, তবে তারা কোনো প্রমাণ দিতে পারেননি। বাংলাদেশের জাতীয় সংসদে কমই মাদ্রাসা বিরোধী বক্তব্য দেওয়ার জন্য ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনানের কঠোর সমালোচনা করেছে হেফাজতে ইসলাম, জানিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলম।
শুক্রবার ঢাকায় জুম্মার নামাজের পর এক বিক্ষোভ সমাবেশে হেফাজত মহাসচিব জুনায়েদ বাবুনগরী বলেছেন 24 ঘন্টার মধ্যে রাশেদ খান মেনন তার বক্তব্য প্রত্যাহার না করলে তার বিরুদ্ধে ব্যাপক আন্দোলন গড়ে তোলা হবে। তিনি রাশেদ খান মেননকে সংসদ থেকে বহিষ্কারেরও দাবি জানান। এর আগে হেফাজত অভিযোগ করেছে রাশেদ খান মেনন সংসদে কাওমি মাদ্রাসাকে বিষবৃক্ষের সাথে তুলনা, ইসলামী অনুশাসনকে মোল্লাতন্ত্র এবং হেফাজত নেতা মাওলানা আহমেদ শফি সহ অন্যান্য আলেমদের বিরুদ্ধে জাতীয় সংসদে কটূক্তি করেছেন। বিক্ষোভ সমাবেশে হেফাজত নেতারা আহমেদিয়া মুসলিম জামায়াত বা কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবিও জানিয়েছেন। জহুর আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
বাংলাদেশেও আজ নানান আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ পাঁচজন নারীকে সম্মাননা প্রদান করেছে বেগম বদরুন্নেসা আহমেদ ট্রাস্ট। ঢাকা থেকে নাসরিন হুদা, বিথির রিপোর্ট।
বিশ্বের অন্যান্য দেশের মতো আজ বাংলাদেশেও পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস। বেগম বদরুন্নেসা আহমেদ ট্রাস্ট বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশের প্রথম নারী সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, প্রথম নারী স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, প্রথম পররাষ্ট্রমন্ত্রী ডক্টর দীপু মনি ও প্রথম মেজর জেনারেল সুশানে গীতিকে সম্মাননা প্রদান করেন। সম্মাননা পেয়ে প্রথম নারী স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী অনুভূতি ব্যক্ত করেন।
আগামী দিনে পথ চলা আরো সুন্দর হবে, আরো মসৃণ হবে, আরো সাহসিকতার সাথে আমাদের দেশের নারীরা এগিয়ে যাবেন।
নাসরিন হুদা, বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আন্তর্জাতিক নারী দিবস সামনে রেখে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিলের আয়োজন করা হয় কলকাতায়। নারী দিবসকে সামনে রেখে আসন্ন লোকসভা ভোটের প্রচার এবং শুরু করেন তৃণমূল কংগ্রেস নেত্রী, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এদিন মধ্য কলকাতার শ্রদ্ধানন্দ পার্ক থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে হাঁটেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর সঙ্গে ছিলেন তার দলের নেত্রীরা। মহিলা দিবসকে কেন্দ্র করে মিছিল হলেও মিছিলের সুর বাঁধা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরোধিতায়। মিছিল থেকে বারবার স্লোগান ওঠে, মোদী হটাও, দেশ বাঁচাও। আন্তর্জাতিক নারী দিবসের মিছিল থেকে ঐক্যবদ্ধ ভারত গড়ার ডাক দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল শেষে ধর্মতলায় সভা করেন তৃণমূল নেত্রী। সেই সভা থেকে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে দলিত ও কৃষকদের উপর অত্যাচারের অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করেন, দেশে বেকারের সংখ্যা বেড়েছে, দেশের সম্পদ, দেশের টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লুট করছেন বলেও তোপ দাগেন তিনি। কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকারকে হটানোর জন্য নারী দিবসের মঞ্চ থেকে রাজ্যের মহিলাদের শপথ নেওয়ার ডাক দেন তিনি। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘাতের পর সাম্প্রতিক জনসভা ও নির্বাচনী সমাবেশগুলোতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা দেশব্যাপী জাতীয়তাবাদী আবেগকে কাজে লাগানোর চেষ্টা করছেন এবং নিজেকে এমন একজন শক্তিশালী নেতা হিসেবে উপস্থাপন করছেন যিনি পাকিস্তানের বিরুদ্ধে অধিকতর পেশিশক্তি প্রয়োগে সক্ষম। ভারত পাকিস্তানের ভেতরে অভিযুক্ত জঙ্গি শিবিরে বিমান অভিযান চালানোর পর উচ্ছ্বসিত জনতার উদ্দেশ্যে মোদী বলেন, আমি নাগরিকদের নিশ্চয়তা দিতে চাই যে এই জাতি নিরাপদ হাতেই রয়েছে। দিন কয়েক পর আরেকটি জনসভায় তিনি বলেন, সন্ত্রাসের সামনে ভারত আর কখনই অসহায় বোধ করবে না। তিনি বলেন যে এটি একটি নতুন ভারত এবং তার কথায় সন্ত্রাসীদের জবাব আমরা সুদে আসলেই শোধ করব। তবে সেদেশ যখন একটি নতুন সরকার নির্বাচনের দিকে যাচ্ছে, সে প্রশ্নটি উঠে এসছে তা হলো ভারতের এই নেতার প্রতি সমর্থনের ঝড় কি শেষ পর্যন্ত তার দ্বিতীয় মেয়াদের জন্য দায়িত্বে থাকার পক্ষে ভোটে পরিণত হবে। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি দ্রুতই জাতীয় নিরাপত্তাকে নির্বাচনের প্রধান ইস্যু করে ফেলেছে এবং বেকারত্ব কিংবা কৃষকদের দুর্দশার বিষয়টিকে পেছনে ফেলে দিয়েছে, কারণ এই বিষয়গুলি ভারতীয় নেতাকে ঝুঁকির মুখে ফেলেছিল। নির্বাচনী সংস্থা বলছে যে ভারতের প্রধানমন্ত্রীর প্রতি সমর্থনের হার জানুয়ারি মাসে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে, তা এখন অবশ্য ৬০% গিয়ে পৌঁছেছে। ভারতের সুপ্রিম কোর্ট আজ অযোধ্যায় বিতর্কিত জমি নিয়ে মামলাটি আলোচনার মাধ্যমে নিষ্পত্তির জন্য একটি প্যানেল গঠন করে দিয়েছে। জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের অপর সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী।
অযোধ্যা মামলায় আইনের ধারা প্রয়োগ করার থেকে আলোচনা করে সমস্যা মেটানোর চেষ্টা করা যে অনেক শ্রেয়, সুপ্রিম কোর্টের 5 বিচারপতির সংবিধান বেঞ্চ আগেই সেই আভাস দিয়েছিল। তাতে মুসলিম সব পক্ষই রাজি থাকলেও ধর্ম ও ভাবাবেগের প্রশ্ন তুলে অধিকাংশ হিন্দু সংগঠনের আপত্তি ছিল। শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, অবসরপ্রাপ্ত বিচারপতি কলিফুল্লার নেতৃত্বে 3 সদস্যের একটি প্যানেল ফৈজাবাদে বসে নিজেরা একান্তে আলোচনা করে এই সমস্যা চিরতরে সমাধানের পথ বের করার চেষ্টা করবে। বাকি 2 জন হবেন আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্কর এবং সিনিয়র অ্যাডভোকেট শ্রী রাম পাঞ্চু। গোটা প্রক্রিয়ার তত্ত্বাবধানে থাকবে সুপ্রিম কোর্ট। 8 সপ্তাহের মধ্যে ওই প্যানেলকে শীর্ষ আদালতের কাছে রিপোর্ট পেশ করতে হবে। তাতে কোনো সমাধান সূত্র না মিললে সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায় দেবে, যা মানতে সব পক্ষই বাধ্য থাকবে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এবং ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হয় মিডিয়াম ওয়েভ 190 মিটারে 1575 কিলোহার্টজে। বাংলাদেশে নারীর ক্ষমতায়নের পাশাপাশি নারীর প্রতি সহিংসতা যেমন বেড়েছে, বাড়ছে বৈরী আচরণও। কিন্তু কেন তা জানতে আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু কথা বলেছেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবং বর্তমানে নারী ও শিশু বিষয়ক বিশেষজ্ঞ রীতি ইব্রাহিমের সঙ্গে।
সামগ্রিক নারী জনগোষ্ঠীর সক্ষমতার উন্নয়ন ও অর্জনের উপরেই নির্ভর করে নারীর ক্ষমতায়ন। এই ক্ষমতায়ন রাজনৈতিক, অর্থনৈতিক, সর্বোপরি রাষ্ট্রে সমাজে তার অধিকার প্রতিষ্ঠার এইসব সূচকেই ক্রমশ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছেন নারীরা। কিন্তু এত কিছুর পরেও নারীদের নির্যাতনের, নিপীড়নের, সহিংসতার, অসাম্যের, অন্যায্যের, অন্যায়ের, অনাচারের নানা কুসংস্কার আর বন্দি রাখার নানা কৌশলের মুখোমুখি হতে হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত। এমনই এক প্রেক্ষাপটে সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো, এমন প্রতিপাদ্যকে নিয়ে বাংলাদেশেও পালিত হয়েছে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে প্রেসিডেন্ট আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে। দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন আর শপথের মধ্য দিয়ে রাতের আঁধার ভাঙার প্রতীকী অনুষ্ঠানের আয়োজন করে আমরাই পারি নামের একটি সংগঠন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়। বেগম বদরুন্নেসা ট্রাস্টের পক্ষ থেকে 5 জন নারীকে সম্মাননা জানানোর এক অনুষ্ঠানে প্রখ্যাত শিক্ষাবিদ প্রফেসর আনিসুজ্জামান বললেন, এখনো যুদ্ধ শেষ হয়ে যায়নি।
যারা বলেন যে মেয়েদেরকে ক্লাস 3-4 এর বেশি পড়ানো উচিত নয়, পড়ালে তারা স্বামীর অবাধ্য হয়ে যায়, এইটা যে 2019 সালেও আমরা শুনছি, এটি আমাদের কাছে অবাকই লাগে। যারা মনে করেন যে নারীর স্থান গৃহকোণে, তাদের সঙ্গে তো যুদ্ধ এখনো বাকি রয়ে গেছে। এই যুদ্ধে আমাদের অগ্রসর হতে হবে।
শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি বললেন নারীর ক্ষমতায়নে প্রতিবন্ধকতার কথা।
সবচেয়ে বড় বাধা হচ্ছে মৌলবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাস এবং দুর্নীতি, এগুলোর সবচেয়ে বড় শিকার হন নারীরা।
নারীর ক্ষমতায়নের পাশাপাশি নারীর প্রতি সহিংসতা যেমন বাড়ছে, বাড়ছে বৈরী আচরণও। ঢাকায় এক অনুষ্ঠানে ব্র্যাকের কর্মকর্তা সৈয়দ বিলকিস জানাচ্ছিলেন সে কথাই।
আসলে এই নির্যাতনের ধরনগুলো সম্পর্কেই জানে না, সেই জায়গাটাতেই অ্যাওয়ারনেস অনেক কম আছে। এবং সাধারণ ভাবে আমরা ভাবি যখন মাত্র শুধুমাত্র মারা হচ্ছে, কাউকে আঘাত করা হচ্ছে, সেই জায়গাটাকে আমরা অনেক বেশি রিপোর্ট করি, আমরা রেপকে অনেক বেশি ফোকাস করি, কিন্তু আমাদের চোখের ইশারাকে আমরা অনেক বেশি ফোকাস করি।
নারীর ক্ষমতায়নে পরিস্থিতির উন্নয়ন হচ্ছে এবং হয়েছে, তবে এখনো নানা বাধাবিঘ্ন রয়েছে এমন অভিমত বিশেষজ্ঞ ও বিশ্লেষকদের। বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবং বর্তমানে নারী ও শিশু বিষয়ক বিশেষজ্ঞ রীতি ইব্রাহিম ভয়েস অফ আমেরিকার সাথে এক সাক্ষাৎকারে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।
নারীর ক্ষমতায়নের বিষয়টি নিয়ে হরহামেশা বিস্তর আলোচনা হচ্ছে, আপনি এই নারীর ক্ষমতায়ন এর বিষয়টিকে কিভাবে মূল্যায়ন?
আসলে নারীর ক্ষমতায়ন বিষয়টি তো যদি ধরতে হয় তাহলে বাংলাদেশ তো এই এই ব্যাপারে অনেক অনেকটাই এগিয়ে আছে। কারণ গত 25 বছর ধরে আমাদের দেশে দেশ চালাচ্ছেনও নারী, বিরোধী দলের নেত্রীও নারী। কিন্তু আমাদের নারীদের স্ট্যাটাস যেটা, সেটা কি সাংঘাতিক কিছু উন্নতি হয়েছে? যেমন নারীর প্রতি যে সহিংসতা, সেটা তো সেইটার হাত থেকে তো আমাদের নারীরা এখনো মুক্ত হতে পারছেন না। আবার পাশাপাশি আমি বলবো যে অর্থনৈতিক কারণে যেসব নারীরা এগিয়ে আসছেন, সেটাও একটা বাংলাদেশ একটা বিষয়। এবং বাংলাদেশ আজকে যে বলা হয় যে বিশ্বে একটা উন্নয়নের একটা তুলনা হিসেবে ধরে, মানে মাপকাঠি, সেটাও আমি বলবো যে নারীদের এগিয়ে আসা, অর্থনীতিতে অংশগ্রহণ করা, এগুলোকেই আমার চোখে একটা নারীকে একটা বিশাল পদে বসিয়ে দেওয়ার চাইতে, মানে নিচের লেভেলে, গ্রাসরুট লেভেলে যেসব মহিলারা এগিয়ে এসে অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন, তাদের এই যে উন্নতিটা, সেটাই বেশি মূল্যবান এবং এটাই আসলে নারীর ক্ষমতায়ন। কিন্তু এই নারী ক্ষমতায়নের পাশাপাশি নারী ক্ষমতায়নটা আরো ভালো হতো যদি নাকি সাথে সাথে ছেলেরাও আরেকটু তাদের সাথে একটু কোঅপারেটিভ হতো।
নারীর ক্ষমতায়ন হচ্ছে যে নারীর সক্ষমতার উন্নয়ন,
ওই অর্থে মনে করি।
আপনি এই প্রেক্ষাপটে যদি আপনি আমাকে একটু বলেন যে উচ্চ পর্যায়ে কয়েকজন নারীর উপস্থিতি কিংবা তাদের অবস্থান কি নারীর ক্ষমতায়নকে প্রতিনিধিত্ব করে কিনা, বা প্রকৃত ক্ষমতায়নে বিষয়টি জড়িত আছে কিনা?
আমি সেটা উচ্চ পদে নারীদেরকে অবশ্যই আসতে হবে, কিন্তু সাথে সাথে যোগ্যতা নিয়েও আসতে হবে। এমন কিছু করা উচিত না যে একটা একজন মহিলাকে অনেক উচ্চ পদে বসানো হলো কিন্তু সবাই দেখলো যে তার সেই ক্ষমতাটা নেই ওই উচ্চ পদে বসার। আবার এই উচ্চ পদে বসা নারীদেরকে দেখে যারা অনেক নিচে পড়ে আছেন সেসব নারীরা উৎসাহিত বোধ করেন। কিন্তু আমি মনে করি একটা গার্মেন্টস এর মেয়ে যখন একটা তার বাচ্চার অসুখ হলে ডিসিশন নিতে পারে যে আমার বাচ্চাটাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো এবং রাত 12টা হলেও সে দৌড় দিয়ে হসপিটালে চলে যায়, সেখানে অনেক এম এ পাস মহিলারা হয়তো বাসায় বসে থাকেন, কখন তার হাজবেন্ড বাসায় আসবেন তারপরে তার বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, আমার কাছে তখন মনে হয় ওই এম এ পাস মহিলার চাইতে ওই গার্মেন্টস কর্মী যে আছে সে তার অনেক ক্ষমতায়ন বেশি হয়েছে আর কি। সে
গ্রামীণ এবং শহরে সব মিলিয়ে অর্থাৎ বাংলাদেশের অধিকাংশ নারীর ক্ষমতায়নটিকে কিভাবে দেখছেন?
অধিকাংশ নারীর ক্ষমতায়ন তো অনেকটা পুরুষ শাসিত সমাজে যত আইন আছে ধর্মীয় বলেন সামাজিক বলেন সবই কিন্তু নারীর বিরুদ্ধে যায়। নারীকে কিভাবে আরো প্রকোষ্ঠে বন্দী রাখা যায় সেই ব্যবস্থাতেই বেশি উৎসাহিত হন সবাই। তারপরও আমি বলবো মেয়েরা কিন্তু আসলেও এগিয়ে আসছে, এগুলোতে রিফ্লেকশন দেখা যাচ্ছে সাধারণ রেজাল্ট গুলাতে, ম্যাট্রিক ইন্টারমিডিয়েটের এসএসসি এইচএসসি রেজাল্ট গুলাতে দেখা যাচ্ছে মেয়েরা কত এগিয়ে আসছে।
ইন্ডিকেটর হিসেবে আপনি কোনটা ধরবেন, একজন নারীর যে অর্থনৈতিক ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা এবং অন্যান্য ক্ষমতার প্রশ্নে বাংলাদেশের বাধাগুলো কি রয়েছে?
রাজনীতিতে তো আমি বলবো মহিলারা মোটেও ক্ষমতা পাননি, কারণ একজন প্রধানমন্ত্রী একটা এক্সাম্পল না, বা কয়েকটা মন্ত্রী একটা এক্সাম্পল না, গ্রাসরুট লেভেলে যে রাজনীতি হয় সেখানে মহিলাদের সেরকম কোনো ক্ষমতায়ন হয় নাই, কারণ ইলেকটেড মেম্বার নাম্বার দেখলেই বোঝা যায়। কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে মেয়েরা নিজেরাই এগিয়ে আসছে, অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু মেয়েরা অনেক এগিয়ে গেছে রাজনীতির চাইতে।
বলছিলেন সাবেক সচিব রীতি ইব্রাহিম। এদিকে নারী দিবস উপলক্ষে কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম, নারী সংহতি, আদিবাসী নারী ফোরাম সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
প্রিয় শ্রোতা, বুঝতে পারছেন সাপ্তাহিক আলাপন আজ এখন শুরু হচ্ছে, এবং আলাপনে সাধারণ জ্ঞানেই মনে হয় আপনারা বুঝতে পেরেছেন এতক্ষণে যে আজকের বিষয় বিশ্ব নারী দিবস। আর নারী দিবসে এই আলাপনের সঞ্চালনে রোকে আপার সঙ্গে আমি সহযোগিতা করছি। আপা খুব সুন্দর,
ধন্যবাদ সেলিম। কি বলতে যাচ্ছিল বলো?
আপনার শাড়ির রঙের কথা বলতে যাচ্ছিলাম
যে শুরুতেই আলাপনের আন্তর্জাতিক নারী দিবসে শাড়ি নিয়ে আলোচনা।
না, শাড়ি তো অবশ্যই নারীদের বিশেষ করে
আমার তো খুবই ভালো লাগে, চমৎকার একটি পোশাক।
এই রংটি পার্পল কালার যেটি, এটি দেখলেই তো একটা মানে মনের ভিতরে খুব শান্তি লাগে।
বাংলাদেশ
থেকে ফারাহ কবির, অ্যাকশন এইড এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, তিনি একজন মানবাধিকার কর্মী, নারী অধিকার কর্মী, তিনি আমাদের সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়েছেন আপা ঢাকা থেকে।
আচ্ছা, আর থাকছেন
কলকাতা থেকে থাকছেন অপর্ণা ব্যানার্জি, তিনি ডায়মন্ড হারবার ইউনিভার্সিটির শিক্ষক, তিনিও যুক্ত হয়েছেন।
আচ্ছা,
আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
ধন্যবাদ
আপা। বিশ্ব নারী দিবস, কেউ বলেন আন্তর্জাতিক নারী দিবস, বা কেউ শুধুই নারী দিবস বলেন, যেটাই হোক না কেন আজ 8ই মার্চ। এই বিশ্ব নারী দিবস হবার একটি ইতিহাস আছে, সেটিও মোটামুটি সবাই জানেন। 100 বছরের আগে সময় নিউ ইয়র্কে শুরু হয়েছিল সুতা শ্রমিকদের আন্দোলন কর্মঘণ্টা নির্দিষ্ট করার জন্য। তো সেই থেকে শুরু হয়েছিল একেবারে খুব রুট লেভেলের শ্রমিকদের দিয়ে নারী দিবস,
তৃণমূল পর্যায়ে থেকে।
কিন্তু এটি আজকে এই 100 বছরেরও বেশি সময় পরে এটি ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে, নারীর ক্ষমতা
সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে,
প্রতিটি ক্ষেত্রে নারীদের অধিকার এবং ক্ষমতা
অগ্রাধিকার যা কিছু তাদের সুযোগ সুবিধা সেগুলো নিশ্চিত করার লক্ষ্যে এই দিনটি। আর আরেকটি কথা সেলিম, এটা শুধু এখন মানে বিকাশমুখী দেশ অনুন্নত দেশ নয়, আমরা যেমন দেখছি চারিদিকে যে উন্নত দেশগুলোতে নারীর অধিকার কিন্তু সমানভাবে প্রতিষ্ঠিত হয়নি এবং বিশ্ব জনসংখ্যার অর্ধেক নারী, সুতরাং তাদেরকে যদি বঞ্চিত করা হয় কোনো সুযোগ সুবিধা থেকে তাহলে কিন্তু কোনো দেশ কোনো সমাজ কোনো জাতির উন্নতি হতে পারে না বলেই আমি মনে করি।
আপা আমি শুরুতে আরেকটি কথা বলে নিতে চাই, আজকে আলোচনার পাশাপাশি আমি একটু সময় নেব, আমাদের ঢাকা এবং কলকাতা থেকে যারা রিপোর্ট পাঠিয়েছেন বেশিরভাগই নারী
দিবস
উপলক্ষে, তো রিপোর্টগুলো আমি রেখে দিয়েছি শোনানোর জন্য এই আলোচনার ফাঁকে ফাঁকে। তো শুরুতে আমার মনে হয় ঢাকায় যাই আমরা।
বেশ
জি, ফারাক কবির আপনাকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আজকের এই দিবসে। আপনার মানে শুরুতে আপনি কি বলবেন, নারী অধিকার এবং আন্তর্জাতিক নারী দিবসে কেমন আছেন নারীরা বিশ্বব্যাপী?
আপনাদেরকে ধন্যবাদ। আসলে আমাদের জায়গা থেকে আমরা যতটা খুশি বা আনন্দের সঙ্গে বলতে পারতাম যে আমরা সবাই ভালো আছি, কিন্তু সেই জায়গায় নেই। অনেক হয়তো উন্নতি হয়েছে, কিন্তু নারীর অবস্থান তাকে আমাকে আলাদা করে আপনাকে বলতে হচ্ছে, তার মানেই কোথাও না কোথাও বৈষম্য আছে এবং ব্যতিক্রম বা তাদের প্রতি সহিংসতা এখনো চলমান আমাদের সমাজে। এবং নারীকে যে সম্মান দেওয়া উচিত মানুষ হিসাবে, সেই জায়গা থেকে আমরা পিছিয়ে আছি। অনেক সময় আপনি হয়তো বলবেন মেয়ে মানুষ, আমরা চাই নিজেদেরকে পরিচিত হতে মানুষ হিসাবে। এবং মানুষের যদি চলার অধিকার থাকে, বাক স্বাধীনতা থাকে, চিন্তার স্বাধীনতা থাকে, সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা থাকে, তাহলে নারীরও থাকা
প্রতিষ্ঠিত হয়নি। এবং সম্প্রতি যেমন আমরা দেখেছি বেশ কয়েকটি রিপোর্টে, আন্তর্জাতিক রিপোর্টে বলা হচ্ছে যে নারীর জন্য নিরাপত্তাহীন যেসব দেশ, প্রথম সারির তিনটি দেশের মধ্যে কিন্তু বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান। প্রথমে পাকিস্তান, তারপরে ভারত, প্রথমে ভারত, তারপরে পাকিস্তান, তারপরে বাংলাদেশ। বাংলাদেশ সপ্তম স্থানে আছে প্রথম দশটি দেশের মধ্যে। তো শুভ লক্ষণ নয়, কারণ এখনও নিরাপত্তাহীনতায় ভুগছেন অসংখ্য মানুষ।
জি, আমরা এখন একটু কলকাতায় যাই। অপর্ণা ব্যানার্জি, আপনি শুনেছেন শুরুর আলোচনা, আপনার কি বলার আছে মানে প্রাথমিক বক্তব্য হিসেবে?
দেখুন, একটা সময় একশো বছর আগে যে নারী দিবস পালন শুরু হয়েছিল, কিন্তু একটা একটা অন্য কনটেক্সটে, তার প্রেক্ষাপট কিন্তু অন্য ছিল। নারী সুতি বস্ত্র শিল্পের নারী শ্রমিকরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করেছিল। তো কিন্তু আজকে একশো বছর পরে কিন্তু আর ব্যাপারটা শুধুমাত্র ওই নারী শ্রমিকদের মধ্যে সীমাবদ্ধ নেই, আমরা সবাই মানে পেশা নির্বিশেষে, জীবিকা নির্বিশেষে, সামাজিক অবস্থান নির্বিশেষে আমরা নারী দিবস উদযাপন করছি। তো এবং আমরা এটা সেলিব্রেট করছি। মানে একটা সময় মনে করা হতো, কয়েক বছর আগেও আমি শুনেছি আমাদের মানবী বিদ্যার যারা পথিকৃৎ তাদের মুখে, যে না এই দিনটাকে আমরা সেলিব্রেট করব না, আমরা এটাকে পালন করব, কোমেমোরেট করব, মেয়েদের স্ট্রাগলকে আমরা স্মরণ করব। কিন্তু আজকে ব্যাপারটা কিন্তু সেলিব্রেশনের পর্যায়ে গেছে। তো এই নিয়ে আমারও একটা অস্বস্তি ছিল, রিজার্ভেশন ছিল যে সত্যি কি এই দিনটা আমরা সেলিব্রেট করতে পারি। কিন্তু আজকে আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, তো কথা বলতে বলতেই আমার মনে হলো কেন নয়, কেন আমরা সেলিব্রেট করব না? একটা দিন আমাদের অ্যাচিভমেন্টকে আমরা সেলিব্রেট করতে পারি, আমাদের মধ্যে যে ক্ষমতা লুকিয়ে আছে তার বিকাশ, হয়তো সবার মধ্যে সমানভাবে হয়নি, হ্যাঁ, কিন্তু আমরা সেই বিকাশটা বিকাশ বিকাশের ক্ষেত্রে আমরা একটা ইতিবাচক ভূমিকা নিতে পারি, তো দিনটাকে আমরা অবশ্যই সেলিব্রেট করতে পারি। এবং একদিন নারী দিবস মানে কিন্তু বাকি দিনগুলো যে পুরুষের দিন তা তো নয়।
আচ্ছা, আপনার এই কথার সূত্র ধরে আমি এই মুহূর্তেই নাসরিন হুদা বিথির রিপোর্টটি শোনাতে চাই, কারণ সেলিব্রেশনের একটি ব্যাপার এর ভিতরে রয়েছে।
একটা সুন্দর চিত্র সেখানে ফুটে উঠেছে।
বাংলাদেশের চারজন
পাঁচজন
নারীকে সম্মাননা দেওয়া হয়েছে বিশেষভাবে,
কারণ তারা তাদের দায়িত্বে প্রথম ছিলেন এবং যে কোনো দায়িত্বে প্রথম আসার একটা অবশ্যই আনন্দ আছে, গর্ব আছে, সেটাই আমরা দেখাতে চাই।
জি, তাওহিদুল ইসলাম।
বিশ্বের অন্যান্য দেশের মতো আজ বাংলাদেশেও পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস। এই দিবসটি শুরু হয় 1857 সালে। এরপর নানা আন্দোলন সংগ্রামের পর 1977 সালে জাতিসংঘ দিনটিকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয়। আজ আন্তর্জাতিক নারী দিবস। বেগম বদরুন্নেসা আহমেদ ট্রাস্ট বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশের প্রথম নারী সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, প্রথম নারী স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, প্রথম পররাষ্ট্রমন্ত্রী ডক্টর দীপু মনি ও প্রথম মেজর জেনারেল সুশানে গীতিকে সম্মাননা প্রদান করেন। সম্মাননা পেয়ে তারা তাদের অনুভূতি ব্যক্ত করেন।
বাংলাদেশের নারীরা বিগত এক দশকের এই উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। এ ধরনের সম্মাননা দেশের নারীদের ক্ষমতায়নে এবং বাংলাদেশের নারীদেরকে উদ্বুদ্ধ করতে ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।
পুরুষের পাশাপাশি আমরা মহিলারাও আমরা থাকতে চাই, সেইভাবে লড়তে চাই, কাজ করতে চাই, সব কিছুই করতে চাই।
আগামী দিনের পথ চলা আরো সুন্দর হবে, আরো মসৃণ হবে, আরো সাহসিকতার সাথে আমাদের দেশের নারীরা এগিয়ে যাবেন এবং প্রতিটি ক্ষেত্রে যেমনিভাবে তারা তাদের সফলতার স্বাক্ষর রেখে যাচ্ছেন, আগামী দিনগুলোতেও তারা ঠিক তেমনিভাবে তাদের সফলতার স্বাক্ষর রেখে যাবেন। আমি গর্বিত আজকে বেগম বদরুন্নেসা আহমেদ সম্মাননা পুরস্কার পেয়ে, আমার জন্য আপনারা দোয়া করবেন।
এই সময় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি অভিভাবকদের প্রতি বলেন, আপনার কন্যা শিশুটিকে বিকশিত হওয়ার সুযোগ করে দিন।
নারীকে শিক্ষিত হতেই হবে, কারণ শিক্ষা মানুষকে সেই অধিকার আদায়ের জায়গাটিতে নিয়ে যাবার জন্যে তাকে সমস্ত সুযোগ তৈরি করে দেয়। আর বর্তমান সরকার, বঙ্গবন্ধু কন্যার সরকার, নারী শিক্ষার ক্ষেত্রে যে যুগান্তকারী পদক্ষেপগুলো নিয়েছে তাতে আমরা তার সুফল কিন্তু এখনই পেতে শুরু করেছি। নারীরা এখন ব্যাপক হারে শিক্ষা খাতে নারীর অংশগ্রহণটা বিশাল এবং শিক্ষায় নারীরা এগিয়েছেও অনেক দূর। এখন উচ্চতর শিক্ষার ক্ষেত্রেও কিন্তু নারীরা অনেক সংখ্যায় আছে এবং তারাই বেশি ভালো করছে। আমি সবাইকে বলবো যে আপনার মেয়েটিকে, আপনার কন্যা শিশুটিকে পড়াশোনা করতে দিন, আজকাল দিচ্ছে, এবং তাকে একেবারে সত্যিকারের একজন মানুষ হিসেবে গড়ে উঠবার জন্যে তার সামনে বাধার দেয়াল তুলবেন না, তাকে তার সমস্ত যে সম্ভাবনা আছে সেটাকে পরিপূর্ণভাবে বিকশিত হবার সুযোগ করে দিন।
আজ বিশ্ব নারী দিবসে একটি কথাই বলতে ইচ্ছে করছে, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বিথিকে অসংখ্য ধন্যবাদ চমৎকার এই রিপোর্টটির জন্য। এটা তো মাত্র 5টি প্রফেশনের জন্য দেয়া হয়েছে এরকম পুরস্কার, তবে ভবিষ্যতে আমি আশা করব বাংলাদেশের বিভিন্ন পেশায় যেসব আমি এটি মানে আমি লোভ সামলাতে পারছি না, আমার পাশে যিনি বসে আছেন রোকে আপা, তিনি মনে হয় যদি বিচার করা হয় বাংলাদেশের সাংবাদিকতায় নারীরা কার কি অবদান, সেই হিসাবে রোকে আপার নাম আসবেই আমি নিশ্চিতভাবে বলতে পারি।
ধন্যবাদ সেলিম, মানে তোমাদের কাছ থেকে মানে আমার পরের প্রজন্ম,
আমার সৌভাগ্য যে আমি আপনার সঙ্গে কাজ করতে পারছি।
না, ধন্যবাদ সবাইকে, শ্রোতা দর্শক যারা দেখছেন, যারা আমাকে চেনেন জানেন, আমি সবার কাছেই কৃতজ্ঞ আজকে এই স্থানে আসার জন্য, ধন্যবাদ।
ফারাক কবির, আপনি রিপোর্টটি শুনলেন, একটু কি বিশ্লেষণ করবেন?
আসলে এই গত 20 বছরে আমি বলবো যেটা হয়েছে সেটা হলো যে নানান প্রতিষ্ঠান এগিয়ে এসে এই সম্মাননা দিচ্ছে একেবারে প্রান্তিক মানুষদেরকে, যেমন আমাদের একটি নেত্রীকে আমরা প্রতি বছর প্রান্তিক নারী নেত্রীদেরকে স্বীকৃতি দেই, দিতে দিতে প্রায় 12 বছর হয়ে গেছে। তারপরে সংবাদ পত্র, বিভিন্ন ব্যাংক সবাই চেষ্টা করছে এই এইভাবে কিছু উদ্যোগ নিতেই হবে, কেন এই সমাজের অর্ধেক নারী। এবং আমাদের দেশের আপনি রেমিটেন্সের কথা বলেন, সেখানে কার অবদান? আপনি মাইগ্রেন্ট ওয়ার্কারদের মধ্যে দেখেন সেখানে কার অবদান? শিক্ষা ক্ষেত্রে বলা হচ্ছে হ্যাঁ আমরা আমাদের মেয়েরা বেশি পড়াশোনায় যাচ্ছে, কিন্তু দুঃখের বিষয় হলো সামাজিকভাবে সমাজে পরিবর্তনটা আসেনি। পিতৃতান্ত্রিক চিন্তা ভাবনা এখনো খুবই কঠিন ভাবে আমাদের মধ্যে বিচার করছে। এবং আমরা জানি যে রাস্তায় চলতে যদি 88% নারী কোনো না কোনো ভাবে হ্যারাসড হয় বা তার জীবনে সে কুটকথা শুনতে হয়, উক্তি শুনতে হয়, তাহলে কি আসলে নারীর উন্নয়ন হয়েছে কিনা বা সমাজের পরিবর্তন হয়েছে কিনা? সেজন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে,
সমাজে সবাইকে সচেতন হতে হবে।
সেই শহর কিন্তু নারীর জন্য নিরাপদ নয়।
এই যে আপনি বললেন যে প্রান্তিক নারীদেরকেও আমরা বিভিন্নভাবে সম্মাননা জানাচ্ছি, এমন একটি রিপোর্টও আমার হাতে আছে, আমার মনে হয় এই মুহূর্তে বগুড়া থেকে আমাদের আরেক সহকর্মী প্রতীক কুমারের রিপোর্টটি আমি শোনাতে পারি, ছোট্ট 1.5 মিনিটের মতো একটি রিপোর্ট।
বগুড়ার কয়েকজন তরুণ নিজ খরচে রেল বস্তির শিশুদের জন্য একটি স্কুল খুলেছেন, পথের দিশা ভাসমান স্কুল নামেই পরিচিত স্কুলটি। শুক্রবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ওই স্কুল কর্তৃপক্ষ ব্যতিক্রমধর্মী খেলাধুলার আয়োজন করেন, সেখানে অংশ নেয় প্রায় 200+ সুবিধাবঞ্চিত নারী। এই আয়োজনে অংশ নিয়ে এসব নারীরা উল্লাস প্রকাশ করেছেন।
আমরা এখানে বস্তিতে থাকি, এখানে স্যারেরা সবাই আমাকে সহযোগিতা করছে, আমার ছেলে মেয়েদের পড়াশোনার সহযোগিতা করছে, স্যারেরা আমাকে রক্ষা করছে, এটা আমাকে খুবই ভালো লাগছে। আজকে খুব সুন্দর লাগছে, আজকে আমরা সারাদিন খেলাধুলো করলাম, আমাদের খুব মজা লাগছে। বর্তমান ভাসমান স্কুল থেকে খেলাধুলা সারাদিন করছি, খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। এবং কোনোদিন এরকম সুখ সুবিধা পাইনি, আবার সুখ সুবিধা পাইছি, খুব খেলাধুলা করছি, ভালো লাগছে। আমি খেলছি মানে বালতিতে পাথর ছুঁড়ে মারা, বল ছুঁড়ে মারা, শুয়ে সুতা পরানো, মার্বেল মুখে নিয়ে দৌড়ানো, আর অনেক কিছু খেলছি, আমি উৎসাহিত হয়েছি খেলে।
বস্তির নারীদের নিয়ে এরকম ব্যতিক্রম আয়োজন করতে পেরে খুশি পথের দিশা ভাসমান স্কুলের সভাপতি মহরম আলী এবং সেক্রেটারি শামীম আহমেদ।
এদের কাছে কেউই আসে না, বা এরা যে নারী দিবস, নারীদের যে অধিকার আছে এরা এই বিষয়ে জানে না। তাদের নিয়ে আমাদের এই খুচরো আয়োজন, যে তাদের সারাদিন ব্যাপী প্রায় 200+ নারীদের নিয়ে আমরা বিভিন্ন ধরনের খেলার আয়োজন করেছি, এবং এই খেলায় তারা অংশগ্রহণ করেছে স্বতঃস্ফূর্তভাবে।
সুবিধা বঞ্চিত নারীদের নিয়ে আজকের এখানে বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা হয়েছে, এখানে তারা অংশগ্রহণ করে অনেক আনন্দিত হয়েছে, আমরাও খুবই আনন্দিত হয়েছি।
সুবিধা বঞ্চিত নারীদের পাশে সমাজের বিত্তবানদের এভাবেই দাঁড়ানোর আহ্বান জানান আয়োজকরা। প্রতীক ওমর, ভয়েস অফ আমেরিকা, বগুড়া।
ধন্যবাদ প্রতীক ওমরকেও।
হ্যাঁ, চমৎকার রিপোর্টটি। এবং হ্যাঁ, প্রান্তে একেবারে তৃণমূল পর্যায়ে যে কিছু কাজ হচ্ছে সেটারই একটা, শুধু একটি দিন নয়, আমার মনে হয় যে সারা বছর কেউ যদি তৎপর থাকেন, সমাজে সবাই যদি ঘরে বাইরে সচেতন হন, তাহলে অনেক সহায়ক হতে পারে, অনেক কাজই সহজ হতে পারে। আরও একটি কথা আমি বলছি যে জাহেদুল জামি জার্মানিতে লিখেছে, জেগে ওঠো নারী। আসলে নারীর জেগে ওঠা তো এটা তো একার ব্যাপার নয়, আশেপাশে যারা আছেন, পরিবারে যারা আছেন, বাবা, ভাই, স্বামী, সন্তান, সবাই কিন্তু সচেতন না হলে একা একজন নারীর পক্ষে সব বাধা বিপত্তি ঠেলে এগিয়ে যাওয়াটা বেশ কঠিন হয়।
জেগে ওঠো নারী, এই কথার প্রেক্ষিতে আমি 6 লাইনের একটি ছড়া পড়তে চাই।
আজকে
সকালে লিখেছি, পুরুষের শুরুটাই রমণীর গর্ভে, তবু কেন তরপায় এত বীর দর্পে, খেটে খাওয়া রমণীর পেটে হওয়া বাতাসে, হেলে দুলে বেড়ে আজ ভুলে যাস মাতাসে, মা ভগিনী কন্যার ভাগ সব শীর্ষে, নারীদের সেবা করে সব সেরা বীরসে।
বাহ, খুবই ভালো লাগলো, আশা করি আমাদের যারা দর্শক শ্রোতা দেখছেন শুনছেন তাদেরও ভালো লেগেছে। এবং আমাদের প্যানেলে দুজনে যারা রয়েছেন, ফারা কাবির ও অপর্ণা ব্যানার্জি, আশা করি আপনারা সেলিমের আরেকটি দিকের কিছু পরিচয় পেলেন, মাঝে মধ্যে ছড়াও কবিতা লিখে থাকে সেলিম।
হ্যাঁ, খুব ভালো লাগে,
বিশেষ দিন উপলক্ষে আর কি। তো যে আলোচনা হচ্ছিল যে বাংলাদেশের নারীদের
বাংলাদেশ ভারত সব জায়গায়। হ্যাঁ
না, আমরা দুটো রিপোর্ট বাংলাদেশ ভিত্তিক শুনলাম, এবার কলকাতার দিকে যেতে চাই। যে কলকাতাতে, শুধু কলকাতাতে না, গোটা ভারতবর্ষে এই নারী দিবস নিয়ে কিন্তু নানান
রেল কর্তৃপক্ষ এবং বিমান কর্তৃপক্ষ
নানান রকম অনুপ্রেরণার
ব্যবস্থা
নিয়েছে, যার মধ্যে পুরো ভারত জুড়ে আন্তর্জাতিক নারী দিবস পালনের একটা অংশ হিসেবে দেশের বিমান সংস্থাগুলোতে নারীদের জন্য স্পেশাল ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের দীপঙ্কর চক্রবর্তী একটি রিপোর্ট আছে, ৪৫ সেকেন্ডের। জি
আচ্ছা,
বিভিন্ন বাণিজ্যিক সংস্থার মতো বিমানেও মহিলা যাত্রীদের জন্য কেউ কম দামের টিকিট দিচ্ছে, কোনো কোম্পানি দিচ্ছে গোলাপ আর চকোলেট, কোনো কোনো ফ্লাইট মহিলা বিমানকর্মীদের দিয়ে চালানোর কথাও ঘোষণা করা হয়েছে। তার মধ্যেও বাজিমাত করে দিয়েছে ভারতের জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। তারা জানিয়েছে আজ 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তাদের বিদেশগামী মাঝারি ও দূরপাল্লার 12টা ফ্লাইট আর 40টি অভ্যন্তরীণ ফ্লাইটের সবকটি পুরোপুরি মহিলা বিমানকর্মীরা চালাবেন। বেশ কিছু বছর ধরে লোকসানের বোঝা মাথায় নিয়ে চলা এয়ার ইন্ডিয়া আজ এই একটি সিদ্ধান্তে আবার নিজের নাম উজ্জ্বল অক্ষরে লিখে ফেলল। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
নারীদের জন্য। আচ্ছা, এখন আমি অপর্ণা ব্যানার্জির কাছে আসছি একটু নেতিবাচক প্রশ্ন নিয়ে। সেটি হলো যে নারীদের এত অগ্রগতির আলোচনা এতক্ষণ ধরে আমরা করলাম, কিন্তু মাঝে মাঝে শুধু ভারতে না, বাংলাদেশের তুলনায় ভারতে বেশি খুব নেতিবাচক, খুব কষ্টের কিছু খবর পাওয়া যায়, নারীদের উপরে নির্যাতন, ধর্ষণ, অত্যাচার, এই এই সব রোধের জন্য আপনার কি করা উচিত?
দেখুন, আজকেই আমি একটা আলোচনা সভায় গিয়েছিলাম। পাচার হয়ে যাওয়া কয়েকটি মেয়ে পাচার হয়ে গেছিল, তারপরে তারা উদ্ধার হয়ে আবার সমাজের মূল স্রোতে ফেরার চেষ্টা করছে, এরকম কয়েকটি মেয়ে এসেছিল। অ্যাসিড আক্রমণের শিকার একটি মেয়ে, সে আবার কিভাবে লড়াই করছে, কিভাবে আবার নিজের পায়ে দাঁড়াতে চেষ্টা করছে, সমাজে মাথা উঁচু করে বাঁচতে চাইছে। তো আমি যেটা মানে আমার কথা এইটাই যে আইন তো অনেক হয়েছে, আইন হচ্ছেও আমাদের দেশে একটার পর একটা আইন হয়ে চলেছে, সেক্সুয়াল হ্যারাসমেন্ট প্রতিরোধে রেপের আইন অনেকটাই বদলেছে, রেপের সংজ্ঞা বদলেছে, শাস্তির ধরন বদলেছে, এছাড়া ট্রাফিকিং বা মানব পাচার নিয়ন্ত্রণের উদ্দেশ্যে একটার পর একটা আইন হয়ে চলেছে। তো আইন তো মানে আইন হচ্ছে ঠিকই, তবে আইনের বাস্তবায়ন, আইনের ইমপ্লিমেন্টেশন একটা খুব জরুরি বিষয়। আর দ্বিতীয়ত, শুধু আইন থাকলেই হলো না, আইনকে সঠিকভাবে ব্যবহার করতে জানতে হবে এবং আইন সম্বন্ধে সচেতন হতে হবে। আর তাছাড়া সামগ্রিকভাবে আমার মনে হয় যে সচেতনতাই হচ্ছে একমাত্র এইসব হিংসা থেকে, মানে মেয়েদের বিরুদ্ধে ঘটে যাওয়া অপরাধের হাত থেকে
এবং
সেই সচেতনতা শুধুমাত্র মেয়েদের দরকার না। ওই যে রোকেয়া দি যেটা বললেন যে সচেতনতা কিন্তু পরিবারের সবার দরকার, বিশেষত পুরুষ শিশুটির দরকার। সে যখন বড়ই হচ্ছে তার মানে তাকে তার ভেতরে এটা ঢুকিয়ে দেওয়া দরকার যে নারীকে সম্মান করতে হবে, নারীকে শুধুমাত্র ভোগের বস্তু হিসেবে দেখলে চলবে না।
সেটাই তো,
প্রত্যাখ্যান মানে গ্রহণ করতে হবে। আজকে এটাও আলোচনা হচ্ছিল যে পুরুষরা প্রত্যাখ্যানকে গ্রহণ করতে পারে না, না শুনতে চায় না, যেই কোনো মেয়ে না বলে অমনি তারা নানাভাবে তাকে শাস্তি দেওয়ার চেষ্টা করে।
অ্যাসিড নিক্ষেপের ঘটনা, দুঃখজনক ঘটনা, অ্যাসিড নিক্ষেপের যে দুঃখজনক ঘটনা আমরা দেখেছি দক্ষিণ এশিয়ায়, এক সময় বাংলাদেশে অনেক বেড়ে গিয়েছিল তো সেই 90-এর দশকের শেষের দিক থেকে, তো সেগুলো কিন্তু এই আপনি যেটা উল্লেখ করলেন যে প্রত্যাখ্যিত হয়ে না শোনার পরে এই ধরনের মানে দুর্ঘটনাগুলো ঘটেছে, অ্যাসিড নিক্ষেপের সব। তো
নারী নির্যাতনের যে বড় 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 দাগে কয়েকটি ঘটনা, তার ভেতরে বাল্য বিবাহ থেকে শুরু করে এখনো পর্যন্ত এটি বিভিন্ন জায়গাতে আছে, বাল্য বিবাহ, অ্যাসিড নিক্ষেপ, ধর্ষণ, তারপরে জোরপূর্বক
যৌতুকের কারণে মেরে ফেলা হয়,
যৌতুকে একটি জোরপূর্বক কাজ করানো বা বাচ্চা শিশুদেরকে পাচার, তো এইসব রোধে আমি এখন ফারাক কবিরের কাছে আসছি। অ্যাকশন এইড সহ বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু এই
কাজ করে চলেছে,
কাজ করছে, তো আমাদের অগ্রগতি কতটুকু হয়েছে?
আমি বলবো যে বেশ কিছুটা তো হয়েছে। আমরা নানাভাবে, একটা তো সচেতনতার কথা যেটা আপনি বলছেন সেটা নিয়ে কাজ করেছি, আইনের পরিবর্তন, নীতির পরিবর্তন, এগুলো জায়গা থেকে আমরা কাজ করেছি। কিন্তু দিনের শেষে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, মাথায় রাখতে হবে যে আমাদের চিন্তা ভাবনার মধ্যে যে পিতৃতান্ত্রিক বিষয়টা, এটা থেকে আমরা বের হতে পারছি না। তো আমরা অগ্রগতি যখন দেখি, পাশাপাশি অন্য ধরনের হয়তো বহিঃপ্রকাশ দেখছি এই সহিংসতার বা ভায়োলেন্সে। অ্যাসিডের কথা বলা হয়েছে, অ্যাসিড অবশ্যই ছিল যে রিজেকশনের কারণে, কিন্তু এখন যেমন এটা একবার যখন ব্যবহার হয়ে গেল তখন এখন সম্পত্তির জন্য হচ্ছে, যৌতুকের জন্য হচ্ছে,
মানে পরিবারের ভিতর থেকে পারিবারিক
জিনিসটা বারবার বলা হচ্ছে যে আমরা আমাদের মেয়ে শিশুদের নিরাপত্তা দিতে পারছি না। তো নিরাপত্তা তো দিব কার কাছ থেকে? মানে
পরিবারের ভিতরে এই ধরনের
জন্যই সে নিরাপদ না, পুরুষের জন্যই তো সে নিরাপদ না। তো আমাদের নিজেদের বাড়িতে যে পুরুষরা আছে, ছেলেরা আছে, বাবা ভাই, তার কাছ থেকে আমি আমার মেয়েকে বা বোনকে বা স্ত্রীকে মাকে কিভাবে নিরাপদ করব, এখানে আমাদের অনেক বেশি কাজ করতে হবে।
হ্যাঁ, কিন্তু আপনি যে শুধু বললেন যে পুরুষের কাছ থেকে নিরাপদ না, নারীরা নারীর কাছ থেকে কতটা নিরাপদ বিভিন্ন জায়গায়, কর্মক্ষেত্রে, ঘরে, বাইরে? ইদানিং কালে আপনার সিরিয়াল গুলোতেও দেখা যাচ্ছে একজন নারী আরেকজনের বিরুদ্ধে
কর্মক্ষেত্রে অনেকেই দেখা যায়
শত্রুতা করেই চলেছে,
এবং বাইরে কাজের মধ্যে গেলে পরিবার থেকেও অনেকের মানে অনীহা থাকে, উৎসাহ দেয় না, পারিবারিক অনেক সহিংসতার কথা আমরা জানি যেখানে মহিলারা জড়িত, তো সেটাও তো খুব একটা মানে সুখকর না।
তবে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা থেকে একটি নারী যখন নিজে নিরাপদ নয়, যখন সে সিকিউর না, কেন আপনি দেখবেন যে জন্মের পর থেকে মেয়েকে বলে দেওয়া হচ্ছে যে তোমাকে তোমার জন্ম হওয়া মানে তুমি অন্যের ঘরে যেতে হবে, তুমি অন্যের সংসার থাকতে হবে, কিন্তু তার নিজের সম্পত্তি নেই, তার অবস্থানটা নিশ্চিত করতে পারছে না। প্রপার্টির জায়গায় যদি দেখেন, এখনো বাংলাদেশে 2% এর থেকেও কম সম্পত্তি নারী। তো সে কি করে তখন? সে চেষ্টা করে যে যেই পিতৃতান্ত্রিক ব্যবস্থাটা আছে সেটাকে সে আবার তুলে ধরে এবং সেই চর্চাটাই করে। তো নারী দ্বারা নারী অবশ্যই ভায়োলেটেড হচ্ছে, কিন্তু সে যে নারী করছেন তিনি মনে করছেন যে আমি এই কাজটা করলে আমার নিরাপত্তা হবে, আমি ছেলে সন্তানকে যখন জন্ম দেয় দিব তখন অ্যাটলিস্ট আমি সিকিউর হবো ফ্যামিলিতে, তার আগে পর্যন্ত কিন্তু আমার কোনো সিকিউরিটি নেই। তারপরে আমি যখন শাশুড়ি হয়ে যাচ্ছি, তার মানে আমি আর একজনের উপরে কর্তৃত্ব করতে পারছি। এই যে সাইকেল, পিতৃতান্ত্রিক যে সাইকেলে আমরা আছি, এখান থেকে বের হয়ে আসতে হবে। এটা সমাজের প্রত্যেকটা মানুষকে এখানে কাজ করতে হবে।
আচ্ছা, আন্তর্জাতিক অঙ্গনে নারীদের অবদান কিন্তু একেবারে প্রতি বছরই বাড়ছে। একটু আগে আমি একটা রিপোর্ট পড়ছিলাম, আপা আমাদের ভয়েস অফ আমেরিকার আর এক সহকর্মী লিসা স্লাইনের করা স্টোরি, তো সেখানে বলা হচ্ছিল যে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন মানে পার্লামেন্টে
সংসদে নারীর সংখ্যা বাড়ছে,
হ্যাঁ, বিভিন্ন বিশ্বের বিভিন্ন জায়গায়। তো এটা একটি খুবই ভালো ব্যাপার। এবার যুক্তরাষ্ট্রের যে বাই ইলেকশন হলো,
সেখানে 100 জনের উপরে মহিলারা এলেন,
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক নারী এবার কংগ্রেস ওম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন এবং রাজনীতিতে আসছেন। এটি সারা বিশ্বের নারীদের জন্য আমার মনে হয় খুবই ইতিবাচক
ইতিবাচক এবং অনেক দেশেই দেখা যায়। আরেকটি কথা সেলিম, যে অনুন্নত বা বিকাশমুখী দেশের তালিকাতে থাকলেও দক্ষিণ এশিয়ার অনেক দেশেই কিন্তু মহিলারা সংসদে এসেছেন বেশ বিপুল হারে, অনেকে কোটা ভিত্তিক ব্যবস্থা।
আচ্ছা, বাংলাদেশে কিন্তু এখনো কোটা প্রথা চালু রয়েছে, আমার মনে হয় যে এটা বেশি দিন থাকবে না। নারীদের আমাদের দেশে নারীদের যেরকম ক্ষমতায়ন এবং বাড়ছে, বিভিন্ন জায়গায় অংশগ্রহণ বাড়ছে,
সেই সুযোগ সুবিধাগুলো আরো একটু মানে উন্নত হলে অবশ্যই এই কোটা ভিত্তিক ব্যবস্থাটা হয়তো চলে যাবে একদিন।
না, এটা কিন্তু আগামী 25 বছরের জন্য গত পার্লামেন্টে পাশ
করা হয়েছে, হ্যাঁ, সেইটাই, ওটা করা
চেয়েছিলাম যে এটা পরিবর্তন হবে এবং আমরা যেন জেনারেল ইলেকশন করে আসতে পারি, কিন্তু সংখ্যা বাড়িয়ে 50 এবং এটাকে
কিন্তু জমি আদি করা,
এই জন্য নারী আন্দোলন বা নারীরা একটু ক্ষিপ্ত।
আচ্ছা, কলকাতায় আমাদের আরেক সহকর্মীর আরেকটি রিপোর্ট আছে, এটিও ইতিবাচক রিপোর্ট। এটা হলো রেল কর্তৃপক্ষের একটি নারীদের
নারী দিবস উপলক্ষে একটি বিশেষ।
আমরা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্টটি শুনি, তারপরে অপর্ণা ব্যানার্জির কাছে আসব।
ভারতীয় রেলের কর্মসূচির অঙ্গ হিসেবেই আজকের আন্তর্জাতিক নারী দিবসের দিনে ভোরে পশ্চিমবঙ্গের রেলওয়ে কাউন্টার খুলে যাত্রীদের স্বাগত জানান মহিলা বুকিং কর্মীরা। এই কারণে সব কাউন্টারে মর্নিং শিফটের দায়িত্বে মহিলা কর্মীদেরই রাখে রেল কর্তৃপক্ষ। শুধু হাওড়া, শিয়ালদহ ও শহরতলির কাউন্টারেই নয়, রিজার্ভেশন কাউন্টারগুলিতে টিকিট সংরক্ষণের ক্ষেত্রেও যাত্রীদের মুখোমুখি হন মহিলা কর্মীরা। হাওড়া, শিয়ালদার মতো বড় স্টেশনগুলির অনুসন্ধান কেন্দ্রগুলির ভারও আজ মহিলাদের হাতে ছিল। ট্রেন চড়ার আগে পর্যন্ত যাবতীয় তদারকি পর্বে তো বটেই, এমনকি ট্রেনে কর্তব্যরত সব কর্মীই ছিল মহিলা। ট্রেন চালান মহিলা ড্রাইভার, সিগন্যাল দেন মহিলা গার্ড, যাত্রীদের টিকিট পরীক্ষা করেন মহিলা টিটি, এমনকি নিরাপত্তার জন্য মোতায়েন ছিল আরপিএফের মহিলা কর্মীরা। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
তো সেলিম, এই ব্যবস্থাটি একদিনের না হয়ে আরো মানে স্থায়িত্ব লাভ করলে বোধ হয় ভালো হয়, কারণ তারা যখন একদিনে যোগ্যতা প্রমাণ করতে পারছেন তাহলে তো প্রতিদিনই তারা করতে পারেন বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তাদেরকে। সেটা তাই,
আমি অপর্ণা ব্যানার্জির কাছে আসতে চাই। আপনি তো বর্ধমান ডায়মন্ড হারবার মহিলা, হ্যাঁ মহিলা, আপনার তো মহিলা বিশ্ববিদ্যালয়, তো আপনাদের যেহেতু এটা উইমেন ইউনিভার্সিটি, আমি বলতে চাচ্ছি যে এখানে কি বিশেষ কোনো প্রোগ্রাম আছে উইমেন এম্পাওয়ারমেন্ট কিংবা নারী অগ্রগতির জন্য কোনো বিশেষ কোর্স বা কিছু আছে কিনা আলাদাভাবে?
হ্যাঁ, আমাদের উইমেন স্টাডিজ বা মানবী বিদ্যায় স্নাতকোত্তর কোর্স রয়েছে, স্নাতকোত্তর পাঠ্যক্রম চালু হয়েছে 2014 সাল থেকে, সেটা ভালোই চলছে। এছাড়া আমাদের ইউনিভার্সিটির ছাত্রীরা, মানে আমাদের ছাত্র নেই, সব মানে সব সবই মানে মহিলা, মানে ছাত্রী মহিলা, শিক্ষক অবশ্য পুরুষ রয়েছে। আর আমার নিজের ডিসিপ্লিন সম্বন্ধে বলতে পারি, আমি ইতিহাস পড়াই, ইতিহাস কিন্তু ইতিহাসের পাঠ্যক্রম এমনভাবে নির্মাণ করা হয়েছে যে অনেকটাই কিন্তু মেয়েদের কথা আসছে। মানে হিস্ট্রি আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমরা পড়েছি যে হিস্ট্রি, সেটাকে সেটা কিন্তু আক্ষরিকত্রেই অর্থে হিস্টোরি, সেখানে নারী অনুপস্থিত ছিল। কিন্তু এখন আমরা যেভাবে ইতিহাসকে ছাত্রীদের কাছে প্রেজেন্ট করছি, যেভাবে পড়াচ্ছি, আমরা কিন্তু ওই লিঙ্গ সংবেদনশীল দৃষ্টিকোণ থেকে ইতিহাসকে দেখছি।
আমি এই বিষয়টি উল্লেখ করার একটি কারণ
কে দৃশ্যমান করে তোলার চেষ্টা করছি। তো এইভাবে আর ইউনিভার্সিটির আলাদা করে কোনো আমাদের হয় থেকে থেকেই নানা ধরনের সেমিনার?
না, আমি আপনাকে এই প্রশ্নটি করার একটি কারণ হচ্ছে যে ডায়মন্ড হারবার উইমেন্স ইউনিভার্সিটি, পার্লামেন্টে উইমেন পার্টিসিপেশনের জন্য আলাদা কোটা, এইগুলোর কোনো দরকার এখন আর আছে কিনা?
দেখুন, মহিলা বিশ্ববিদ্যালয় মানে কতটা জরুরি, মানে মহিলা বিশ্ববিদ্যালয় কেন, মানে এই বিতর্কটা এখনো চলছে। তবে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান তো দক্ষিণ চব্বিশ পরগনার, এবং দক্ষিণ চব্বিশ পরগনার প্রত্যন্ত অঞ্চলের ছাত্রীরা আগে পড়াশুনো করতেই পারতো না, মানে বিএ পাস করার পর আর উচ্চতর শিক্ষা মানে লাভ করতে পারতো না, কারণ কলকাতা শহরের বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করা তাদের পক্ষে অসম্ভব ছিল, এবং এবং পরিবারের বাধাও ছিল, মানে এত দূর যাতায়াত করে পড়াশুনো করতে হবে না, বা সহশিক্ষামূলক প্রতিষ্ঠানে পড়াশুনো করতে হবে না। আর এই জেলার একটি একটা বড় অংশ পপুলেশন কিন্তু মুসলিম, তো এই মুসলিম মেয়েরা এবং আরো পিছিয়ে পড়া বিভিন্ন গোষ্ঠীর মেয়েরা কিন্তু এই বিশ্ববিদ্যালয় স্থাপিত হওয়ার পর উচ্চতর পড়াশুনোর সুযোগ পাচ্ছে। এদিক থেকে আমার মনে হয় যে মহিলা বিশ্ববিদ্যালয় কিন্তু এখনো জরুরি।
হ্যাঁ, ভৌগোলিক এবং সামাজিক কারণে হয়তো কিছু কিছু জায়গায় জরুরি, কিন্তু উন্নত বিশ্বের অনেক দেশেই হয়তো মহিলাদের জন্য আলাদা করে নাই
এরকম, কিন্তু আমেরিকাতেও আলাদা করে
আছে। আমি বলছি যে অনেক জায়গায় ভৌগোলিক এবং সামাজিক কারণে,
সামাজিক কারণে
এখনো এই প্রথা হয়তো এক সময় আর থাকবে না, নারী অগ্রগতি আরো যখন,
হ্যাঁ এখন তো কমে আসছে,
বাড়বে। হ্যাঁ
সেটাই তো।
আমি ঢাকায় আর একটু ফিরে যেতে চাচ্ছি, যে ফারাক কবিরের কাছে প্রশ্ন করতে চাচ্ছি। আমাদের শ্রোতারা কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন ফেসবুকে, যে যেরকম বাংলাদেশের একজন প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর জন্য কেন কোনো পদক দেওয়া হচ্ছে না? এই যে আজকে যে পাঁচ জনের পদক পাওয়ার কথা হলো, তো ওটাও তো একটা বিষয় হতে পারত।
তবে নারীর ক্ষমতায়নের জন্য শেখ হাসিনা একটি পুরস্কার পেয়েছেন, সেটা আমি স্ক্রল করছিলাম টেলিভিশনে দেখতে দেখতে।
আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন এমডিজিতে, ইউএন সেশনে এসে তিনি
জাতিসংঘে
এসে পুরস্কার পেয়েছিলেন। ফারাক কবির কি একটু আলোকপাত করবেন?
এই প্রশ্নের উত্তর যিনি প্রশ্ন করেছেন আমার মনে হয় তিনি নিজেও জানেন যে কোন রেকগনিশন বা কোন অ্যাওয়ার্ড নট ভয়েড অফ পলিটিক্স। তো সব জায়গায় পলিটিক্যাল চিন্তা ভাবনা কাজ করে, কিন্তু এর বাইরে আমার আমার জানা নেই যে কেন আর যারা যেই প্রতিষ্ঠান বা যেই ফাউন্ডেশন দিয়েছে তারা কি চিন্তা করে দিয়েছে তাদেরকে জিজ্ঞেস করতে হবে। ফার্স্ট হিসাবে হয়তো
2007 সাল থেকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ থেকে নারীদের অগ্রগতি এবং নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে একটি পুরস্কার প্রবর্তন করা হয়েছে, যার নাম হচ্ছে উইমেন অফ কারেজ অ্যাওয়ার্ড, নারী সাহসিকতার পুরস্কার। এবং এই পুরস্কার এ পর্যন্ত কয়েকজন বাংলাদেশি পেয়েছেন, গতকালকের অনুষ্ঠানেও একজন বাংলাদেশি নারী পেয়েছেন। হ্যাঁ, তিনি তার জন্ম আরাকানে, তিনি রোহিঙ্গা কিন্তু তিনি বাংলাদেশি নাগরিক,
আইনবিদ একজন,
রাজিয়া সুলতানা। আমি ওই অনুষ্ঠানে গিয়েছিলাম এবং ফার্স্ট লেডি মিলেনিয়া ট্রাম্প সেখানে তাদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন। 10 জন নারী এই পুরস্কারটি পেয়েছেন কালকের ওই অনুষ্ঠানে। তো 10 জনের মধ্যে রাজিয়া সুলতানা ছিলেন বাংলাদেশের, তিনি শুধুমাত্র রোহিঙ্গা নারীদের নিয়ে কাজ করেছেন বলে পুরস্কারটি পাননি, তিনি পেয়েছেন আরাকানে পুরো মিয়ানমারের যেসব সংখ্যালঘু জনগোষ্ঠী আছে তাদের অধিকার নিয়ে তিনি কথা বলেছেন, কাজ করেছেন। তিনি মানবাধিকার নিয়ে কাজ করেছেন, তিনি অন্যান্য শিশু অধিকার সহ নারী পাচার, হ্যাঁ এইসব সব কিছু নিয়ে কাজ করার কারণে 3-4 বছর ধরে তিনি এই কাজ করছেন, যার কারণে তিনি এই পুরস্কারটি পেয়েছেন। এবং অন্য যে 9 জন এই পুরস্কারটি পেলেন তার মধ্যে যারা নারী অধিকার ছাড়াও বিভিন্ন অঙ্গনে কাজ করেছেন, যেরকম একজন শ্রীলঙ্কা থেকে এক ভদ্রমহিলা পেয়েছেন, তিনি আর্ট অ্যান্ড কালচার নিয়ে হিউম্যান রাইটসের বিষয়গুলো তুলে ধরেছেন। তো এই আর কি প্রশ্নের উত্তরে সহজ যেটি উত্তর সেটি হলো হ্যাঁ, যুক্তরাষ্ট্রে একটি পুরস্কার প্রবর্তন করা হয়েছে, সেটি হচ্ছে নারী সাহসিকতা।
এছাড়াও সাংবাদিকতায় আছে, সেখানেও আমাদের বাংলাদেশের একজন সাংবাদিক এক সময় পেয়েছিলেন, সুমি খান তিনি এসেছিলেন, এটা মহিলা সংগঠনের পক্ষ থেকে দেয়া হয় বার্ষিক পুরস্কার। তো এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় পুরস্কার আছে অবশ্যই যুক্তরাষ্ট্রে এবং অনেক দেশেই আছে সেটা।
জি,
তো আমাদের যেটা এখন আমাদের সময় কিন্তু বেশি নেই, আমরা শ্রোতারা যারা প্রশ্ন করছেন সবাই তারা আজকে মানে অভিনন্দন জানাচ্ছেন নারী দিবস উপলক্ষে সবাইকে, অন্য শ্রোতাদেরও, এবং তারা আজকের আলোচনায় তাদের যে প্রশ্নটি অনেকের কাছে যেটা উঠে এসেছে যে সব কিছু সত্ত্বেও মহিলারা এগিয়ে আসছেন ঠিকই, কিন্তু তাদের নিরাপত্তা বিধানের দায়িত্বটি কার হাতে, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম। তো আমি দুজনের কাছেই এটা নিয়ে মানে যাবো প্রশ্নটি নিয়ে, যে সবশেষে ওই একটি প্রশ্ন থাকে যে একটি মেয়ের শিশুকন্যা, তারপরে বালিকা, তারপরে একজন মহিলা মা, তাদের নিরাপত্তার দায়িত্বটি কার হাতে, বা সব থেকে বড় কথা আমি নিজে ব্যক্তিগত পর্যায়ে বলবো, নিজেকে শক্ত হতে হবে, কঠিন হতে হবে, সজাগ থাকতে হবে, আর মেয়েদের শিক্ষিত করে তুলতে হবে। এখন আমি ফারাক কবির এবং অপর্ণা ব্যানার্জির কাছে যাচ্ছি, আপনারা সংক্ষেপে বলুন।
না, আমি তো আপনার সঙ্গে একমত যে পরিবার থেকে শুরু করতে হবে, কেন আমাকে একটি মেয়েকে মানুষ হিসেবে চিন্তা করতে শিখালে সে তার চলাফেরা এবং তার নিজের জন্য নিজের সুরক্ষার জন্য সে ব্যবস্থা নিতে পারবে, কিন্তু সেখানে সীমিত হতে পারে না। এখানে রাষ্ট্রের একটা দায়িত্ব আছে, সরকারের একটা দায়িত্ব আছে, এবং যতগুলো প্রতিষ্ঠান আছে আমাদের দেশে, যদি
পুরো সমাজকে
সংস্থা থেকে শুরু করে গাড়ি চালান যারা ট্রান্সপোর্ট ওনার্সদের বলেন, রাস্তার যাদের নিয়ন্ত্রণে মেয়র বলেন, সবারই কিন্তু দায়িত্ব, কিন্তু দায়িত্ব সবাই জানে প্রয়োগ হয় না, আইন আছে
কার্যকর হয় না,
যতক্ষণ না অ্যাকাউন্টেবল করা হবে। আপনি এরকম আচার ব্যবহারের জন্য আপনি যদি কাউকে অ্যাকাউন্টেবল না করেন তাহলে কিন্তু সমাজে
জবাবদিহিতা থাকতে হবে।
না, আমারও এক কথাই মনে হয়, আমি সম্পূর্ণভাবে সহমত পোষণ করি। রাষ্ট্রের একটা বড় দায়িত্ব আছে, কিন্তু আমার মনে হয় মানে ওই যেটা বললেন, আইন কার্যকরী করতে হলে কিন্তু আমাদের সবাইকে এই মানে এই প্রক্রিয়ার সঙ্গে সামিল হতে হবে, এবং এবং পুরুষদের সচেতনতা আমার মনে হয় ভীষণ দরকার, মানে এটা আমার মনে হয়। কারণ আমরা আমাদের আমরা নিরাপদ নই কেন, কারণ পুরুষরা আমাদের মানে হিংসা আমাদের উপর হিংসা করতে পারে। তো এই পুরুষদের এই হিংসার প্রবণতাকে প্রতিহত করতে হলে কিন্তু তাদের শৈশব থেকেই সচেতন করে তুলতে হবে, দৃষ্টিকোণটাকে পাল্টাতে হবে। এটাই আমার মনে হয় যে ভীষণ জরুরি। মেয়েদের তো সেলফ ডিফেন্স এর জন্য অনেক কিছু শেখানো যায়, এখানে তো নানা কর্মশালা হচ্ছে চারিদিকে, স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে, নিজেকে রক্ষা করার জন্য নানা ধরনের ট্রেনিং দেওয়া হচ্ছে, কিন্তু কার থেকে রক্ষা, যার কাছ থেকে রক্ষা করবো তাকে তো আমাকে প্রথমে শেখাতে হবে যে করা উচিত নয় এসব, এইভাবে মানে মেয়েদের দেখা উচিত নয়, এরকম ব্যবহার করা উচিত না। তো আমার মনে হয় এই ব্যাপারে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনদেরও একটা বড় ভূমিকা আছে, আর আমরাও
আমাদের সমাজেরই দায়িত্ব আছে। সমাজের
সচেতন হতে হবে নারী অধিকার সম্পর্কে, তাহলে আমাদের ভবিষ্যৎ নারী সমৃদ্ধি আরো এগিয়ে যাবে। তো আজকে এখানে শেষ করতে হচ্ছে।
সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
আর এখন শুনবেন সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ, শোনাচ্ছেন আনিস আহমেদ।
ধন্যবাদ সেলিম হোসেন। উত্তর কোরিয়ার সরকারি মাধ্যমগুলো আজ এই প্রথমবার স্বীকার করেছে যে তাদের নেতা কিম জং উন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে শীর্ষ বৈঠকটি ফলপ্রসূ হয়নি। তারা বলছে কোনো রকম সমঝোতা না হওয়ার জন্যে তাদের কথায় জনগণ যুক্তরাষ্ট্রকেই দোষারোপ করছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা বলছেন যে উত্তর কোরিয়া তার ক্ষেপণাস্ত্র কর্মসূচির অংশবিশেষ পুনরায় সক্রিয় করছে। এরকম সংবাদ সত্ত্বেও ট্রাম্প উত্তর কোরিয়ার সঙ্গে আরও আলোচনার জন্যে নিজেকে উন্মুক্ত রেখেছিলেন। উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সংবাদপত্রে দেওয়া এক মন্তব্যে রেদাং সিনমন বলছেন, দেশে এবং বিদেশে জনগণ যারা এই দ্বিতীয় শীর্ষ বৈঠক থেকে সফলতা আশা করেছিলেন তারা এখন আফসোস করছেন এবং কোনো রকম সমঝোতা ছাড়াই এই সম্মেলন শেষ হবার জন্যে যুক্তরাষ্ট্রকে দোষারোপ করছেন। সংবাদপত্রটি জাপানের বিরুদ্ধে মারাত্মক সব বাগাড়ম্বর করে এবং পিয়ংইয়ং ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্কে যে তারা মরিয়া হয়ে হস্তক্ষেপ করছে, আর এই শীর্ষ বৈঠক ব্যর্থ হওয়ায় জাপান যে আনন্দ প্রকাশ করছে সেসব কথাও তারা উল্লেখ করে। মেক্সিকোর চিয়াপাজ রাজ্যে একটি সড়ক দুর্ঘটনায় মধ্য আমেরিকা থেকে আসা অন্তত 25 জন দেশান্তরী মানুষের জীবনহানি ঘটেছে। এক বিবৃতিতে চিয়াপাজের সরকারি উকিল জানাচ্ছেন যে একটি অত্যন্ত ভারী মালবাহী ট্রাক রাস্তা থেকে সরে গিয়ে উল্টে পড়লে ওই ট্রাকে থাকা আরও 28 জন আহত হন। তিনি বলেন, এই দুর্ঘটনা নিয়ে তদন্ত কাজ শুরু হয়েছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে যে 3 টনই ওই ট্রাকের চালক 50 জনেরও বেশি লোককে বহন করছিল এবং সম্ভবত যান্ত্রিক সমস্যার জন্যে সেই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। প্রধানত হন্ডুরাস, এল সালভাদর এবং গুয়েতেমালার মতো মধ্য আমেরিকার দেশগুলো থেকে এইসব আশ্রয়প্রার্থী লোকেরা যুক্তরাষ্ট্রে পৌঁছানোর জন্য এ ধরনের বিপজ্জনক সফরের ঝুঁকি নিয়ে থাকেন। ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘাতের পর সাম্প্রতিক জনসভা ও নির্বাচনী সমাবেশগুলোতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা দেশব্যাপী জাতীয়তাবাদী আবেগকে কাজে লাগানোর চেষ্টা করছেন এবং নিজেকে এমন একজন শক্তিশালী নেতা হিসেবে উপস্থাপন করছেন যিনি পাকিস্তানের বিরুদ্ধে অধিকতর পেশি শক্তি প্রয়োগে সক্ষম। জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে একজন স্বল্প পরিচিত ফেডারেল বিচারক ট্রাম্প প্রশাসনের নতুন একটি আইন প্রয়োগ থামিয়ে দেন যাতে ধর্ম ও নৈতিক কারণে চাকরিদাতারা নারীদের বিনামূল্যে জন্ম নিয়ন্ত্রণের সুবিধে প্রদানে অস্বীকার করতে পারেন।
বাংলা অধিবেশনে এই ছিল আজকের আয়োজন। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আজকের অনুষ্ঠানের প্রযোজক ছিলেন তাওহিদুল ইসলাম, ফেসবুকে ছিলেন সঞ্জানা ফিরোজ এবং প্রকৌশলী ছিলেন জুবের। আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমি সেলিম হোসেন। শেষ করছি আজকের অনুষ্ঠান, আমার সঙ্গে ছিলেন
আনিস আহমেদ।
ভালো থাকবেন, নিরাপদে থাকবেন,
শুভরাত্রি। This program has come to you from the Voice of America, Washington.